রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া, যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আজকের বিষয় আমাদের উদারতা। উদারতা সম্পর্কে আমরা শুরুতেই যাব ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, আজকের বিষয় জেনেই নিয়েছেন, উদারতা সম্পর্কে প্রথমেই কি মাদানী ফুল দিতে চাচ্ছেন?
উদারতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বলা যায়।
জি,
এবং একজন মুমিন ইমানদারের একটি বিশেষ গুণের মধ্যে সামিল করা হয়েছে উদারতাকে। কেননা এখানে আপনার যদি শুরুতে আমরা উদারতার বিষয়টা বোঝার জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উদারতার যে অর্থ যে বর্ণনা করা হয়েছে অন্যের সাথে,
যে
অর্থাৎ অন্য ব্যক্তির সাথে উত্তম আচরণ করা, কোমল ব্যবহার করা, অপরের হককে নষ্ট না করা, অপরের হককে যথাযথভাবে পালন করা, একজন উদার ব্যক্তির গুণ বলা হয়েছে।
জি,
মানে অপরের সাথে উত্তম ব্যবহার করা, কোমল ব্যবহার করা, তার হক নষ্ট না করা, তার হকগুলো যথাযথভাবে আদায় করা কি একজন আপনার উদার ব্যক্তির গুণের সাথে তুলনা করা হয়েছে। এখানে কিতাবের মধ্যে লেখা হয় যে উদার ভাব তৈরি করার জন্য, যে একজন ব্যক্তি তার মাঝে বৈশিষ্ট্যকে আনার জন্য একটি গুণ তার মাঝে থাকা উচিত, সেটা হচ্ছে মানব প্রেম, মানুষের ভালোবাসা।
জি,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না,
জি,
যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। কেন, যারা মানুষের প্রতি ভালোবাসা রাখে তাদের ভিতরে ছাড় দেওয়ার, কনসিডার করার সেই আপনার মনোভাব থাকে, যে অপরকে ক্ষমা করে দেওয়া বলেন, কাউকে আপনার সুযোগ দেওয়া বলেন, এই বিষয়টা একমাত্র ওই ব্যক্তির মধ্যে থাকে যে মানুষের প্রতি ভালোবাসা থাকে।
জি,
মানুষের প্রতি যখন ভালোবাসা থাকে তখন ওই ভালোবাসার কারণে কিন্তু সে ক্ষমাও করে দেয়, আবার আপনার তাকে কিছু ক্ষেত্রে যেখানে তাকে কনসিডার করার প্রয়োজন সেটাও কিন্তু করে দেয়। এখানে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উদারতার যে শিক্ষা ইসলামের, এই বিষয়টাকে বুঝতে হলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দিগির দিকে আমাদেরকে যেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের যে ঘটনা, আপনি খুব ভালোভাবে জানেন যে অমুসলিমেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের যন্ত্রণা কষ্ট দিয়েছে। ওই সকল ব্যক্তিরা যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমদের সামনে, প্রতিটি অমুসলিম ভাবতে লাগলেন আজ আমাদের ব্যাপারে কি ফয়সালা হবে, আজ আমাদের রেহাই নেই, কি ফয়সালা হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এমন একটি উদারতার দৃষ্টান্ত, এমন একটি কি বলবো আপনার দয়ার দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেলেন। আল্লাহ করুক যদি এই আমাদের যদি নসিব হয়ে যায়, আমাদের জিন্দিগির মাঝে যদি নসিব হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন না তাদেরকে তিরস্কার করলেন, না তাদেরকে শাস্তি দিলেন, মক্কা বিজয়ের পরে সবাই স্ল্যান্ডার অমুসলিম, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
নুরউদ্দিন হুজুর, আমি প্রথমত আপনার কাছে এটা জানতে চাইব যে ওয়াদা কাকে বলে, যদি আপনি এটা আমাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা করতেন।
জি, ধন্যবাদ শাহরুখ ভাই। আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি।
আলহামদুলিল্লাহ।
আজকে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য ওয়াদা। তো আপনি জানতে চেয়েছেন ওয়াদা কাকে বলা হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব গীবত কিতাবাহ কারিয়া, এই কিতাবের মধ্যে ওয়াদার এই সংজ্ঞাটি লিপিবদ্ধ করেছেন। ওয়াদা হচ্ছে কারো সাথে ওয়াদার নিয়ম অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমি অমুক কাজটি করব অথবা আমি অমুক কাজটি করব না। যদি সে ওয়াদা শব্দটি উল্লেখ না করে কিন্তু তার কথাবার্তার ধরন এবং বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা এটা বোঝা যায় যে সে ওয়াদা করছে, তবে এটাকে ওয়াদা হিসেবে গণ্য করা হয়, এটাকে ওয়াদা বলা হয়। এই ওয়াদা ইসলামী শরীয়তের মধ্যে একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
যে দুর্দশা লোকদের কল্যাণে আমাদের কি ভূমিকা রয়েছে?
মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। দেখুন, ইসলাম যেহেতু দুর্দশাগ্রস্ত অসহায় গরিব মানুষের প্রতি সহানুভূতি দেখানোর জোর তাগিদ দিয়েছে, কারণ যারা দুর্দশাগ্রস্ত মানুষ, যারা দুস্থ মানুষ, যারা অসহায় মানুষ, এরা আমাদের সমাজেরই একটা অংশ।
জি,
আপনার জাস্ট ফর এন এক্সাম্পল, আমাদের যে দেহ, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যে দেহ রয়েছে, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় ছাড়া কিন্তু আরো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমার এই কনিষ্ঠ আঙুল, এর মধ্যে যদি কোনো কারণবশত সেপটিক হয়ে যায়, এটা যদি সেপটিক হয়ে যায়, এর মধ্যে যদি কোনো বিষক্রিয়া কোনো কারণে কোনো পয়জনিং হয়ে যায়, তাহলে এর সমাধান কি?
জি,
এই আঙুলটা কি আমাকে কেটে ফেলতে হবে নাকি এটা ট্রিটমেন্ট করতে হবে?
ট্রিটমেন্ট করতে হবে অবশ্যই।
আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, বোঝার জন্য আরেকটু সহজভাবে আমরা বলতে পারি, আমাদের দেহ এবং মাথা,
জি,
দেহের ওপরে মাথা রয়েছে, মস্তক রয়েছে। এখন এই মাথা ব্যথা যদি হয় আমাদের, তাহলে সমাধান কিন্তু এটা নয় যে মাথাকে কেটে
কেটে ফেলা যাবে,
বরং মাথা ব্যথা কি করে দূর হবে
সেটার ব্যবস্থা
আমাদেরকে করতে হবে।
জি,
তো সমাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে যেমন বিত্ত বৈভব যাদেরকে অর্থবিত্ত দান করেছেন, ঐশ্বর্য দান করেছেন, বিত্তশালী যারা সমাজে, পক্ষান্তরে আমরা দেখতে পাই যে আরো একটি শ্রেণী যারা দুর্বল, অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, নিডি পিপল, যারা পুয়ার বা যারা ভিক্টিম, যারা পরিস্থিতির শিকার, বাট দে আর নট বেগার, তারা ভিক্ষুক নয়,
ভিক্ষুক নয়।
এই সকল দুর্দশাগ্রস্ত লোক যারা কর্মহীন, এদের প্রতি কিন্তু সমাজে যারা বিত্তবান রয়েছেন, সমাজে যারা সামর্থ্যবান রয়েছেন, তাদের প্রতি কিন্তু অনেক মানে গুরুভার যে দায়িত্ব
দায়িত্ব
কর্তব্য রয়েছে, এবং ইসলাম সে সম্পর্কে কিন্তু নির্দেশ দিয়েছে। ইসলামের বিধান সকল মানুষের সঙ্গে সদাচরণ শিক্ষা দেয়, বিশেষ করে সমাজের ওই সকল শ্রেণীর মানুষ যারা দুর্দশাগ্রস্ত, অবহেলিত, দুস্থ, অসহায়, এ সকল মানুষের প্রতি বিত্তবানদের রয়েছে অনেক দায়িত্ব এবং কর্তব্য।
দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
হক আসলে জিনিসটা কি, হক বলতে কি বোঝায়?
হক ব্যাপারে জানা আমাদের জন্য বেশি জরুরি, কেননা আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের অনেক কর্ম করতে হয়, অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে। তো এখন হক বলতে কি বোঝায়, আসলে কিতাবের মধ্যে বর্ণিত আছে যার সারমর্ম অনেকটা এরকম, কারো সম্পদ আত্মসাৎকারী বিনা অনুমতিতে কারো বস্তু বা জিনিসকে ব্যবহারকারী অথবা কারো কাছে গিয়ে কাউকে অপমান করা, অহেতুক গালি গালাজ করা, অহেতুক মারধর করা, বিনা অপরাধে শাস্তি দান করা, এগুলো সকল কিছু আসলে হক
নষ্ট করা,
নষ্টকারের মধ্যে পড়ে। আর এগুলো হচ্ছে বান্দার হক। বান্দার হকের মধ্যে আল্লাহ তাআলা দুটি হক আছে, একটি হচ্ছে হক কুল্লা, একটি হচ্ছে হকুল ইবাদত। হক কুল্লা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক বলতে আমরা যেমন রোজা, নামাজ, হজ, যাকাত এবং ইবাদত ব্যাপারে যে সকল বিষয় রয়েছে এবং আল্লাহ তাআলার হকের বিষয়ে যেগুলো রয়েছে সেই বিষয় হচ্ছে এগুলো হক কুল্লা। আর হকুল ইবাদত হচ্ছে যেগুলো বান্দার হক,
হকুল ইবাদ,
হকুল ইবাদ। তো এগুলো হচ্ছে বান্দার হক। আর বান্দার হক হচ্ছে এমন একটি বিষয় যেটি হক কুল্লা, যেটা আল্লাহ তাআলার হক, সে হকটি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা ক্ষমা চাইলে কেঁদে কেঁদে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদত যেটা, সেটি বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তার মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
এক শিশু ছিল, যে শিশু অনেক রাগ তার মনের মধ্যে, তার যে একটা অভ্যাস, সে বেশি রাগে ছিল। কোনো বিভিন্ন কথায় কথায় সে কি রেগে যেত, কোনো একটু তার কথার সাথে একটু যদি ব্যাসকম হয়ে যেত সে কি করতো, প্রতিটি কথায় কথায় রেগে যেত। যেমন ওই শিশুটার মধ্যে যখন এত বেশি রাগ ছিল তখন তার মা বাবা খুব বেশি পেরেশান হয়ে গেল, যে ছোটো বাচ্চাটা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে একটু কোনো একটা কথাবার্তা বললে সে রেগে যাচ্ছে। তো একদিন তার বাবা মা তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করার মাধ্যমেও যখন তাকে রাগটা কন্ট্রোল করা যাচ্ছে না, তার মা বাবা অনেক পন্থা অবলম্বন করেছে যে কীভাবে বাচ্চাকে রাগ কন্ট্রোল করা এটা শেখানো যায়, রাগকে নিয়ন্ত্রণ করা এটা শেখানো যেতে পারে। তো একদিন তার বাবা এবং মা তারা চিন্তার মধ্যে লিপ্ত। তার যে বাবা ছিল, তার বাবার একদিন একটা কৌশল তার মনের মধ্যে আসলো যে বাচ্চাকে কীভাবে রাগকে নিয়ন্ত্রণ করা এটা শেখানো যায়। তার বাবা তার ওই শিশুকে ডাকলো, যে বেশি রাগে ছিল তাকে ডাকলো, বললো বাবা চলো তোমাকে নিয়ে বাহিরের দিকে যাব। তো যখন ছোট্ট শিশুকে নিয়ে ঘরের বাহিরের দেওয়ালের পাশে যখন বাবা গেলেন, বাবা তার ছোট্ট শিশুকে বললেন, হে বৎস, তুমি তো বেশিরভাগই ক্ষেত্রে তুমি রেগে যাও কথায় কথায়, আজকে থেকে আমি তোমাকে একটি পন্থা শিখিয়ে দিব কীভাবে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। আর সে পন্থাটি হচ্ছে, তুমি বাবা যখন রাগ তোমার মনের মধ্যে চলে আসে তুমি একটা কাজ করবা, আমি তোমাকে কতগুলো প্যারাক দিচ্ছি এবং একটি হাতুড়ি দিচ্ছি, তুমি কি করবে, যখনই তোমার রাগ উঠবে তুমি এই ঘরের পিছনে এসে এই দেওয়ালের মধ্যে একটি প্যারাক ঢুকিয়ে দিবে। আচ্ছা, বাবা এই সন্তানকে এটা বুঝিয়ে দিল যে বাবা তুমি কি করবা, যখনই তোমার রাগ আসবে ততবারই তুমি যতবার রাগ আসবে ততবারই এক একটি প্যারাক তুমি এই দেওয়ালের মধ্যে গেঁথে দিবে। ছোট বন্ধুরা, এখানে আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করবেন যে সাধারণত নরম জায়গার মধ্যে, যেটা সেটা হতে পারে মাটি বা যদিও বা কাঠও হয়, এরকম স্থানের মধ্যে প্যারাক ঢুকানো খুব সহজ। কিন্তু যদি সেটা দেওয়াল হয়, যদি সেটা কোনো শক্ত ইটের বা অন্য কোনো শক্ত জিনিস হয়, তাহলে এখানে প্যারাক ঢুকাতে কষ্টও বেশি হবে। আর দেওয়ালে আমরা সাধারণত সবাই জানি যে প্যারাক ঢুকানো খুবই কষ্টকর হয়ে থাকে। তো এখন বাবার কথা অনুযায়ী ওই শিশুটি এই কাজটা করা শুরু করলো। অর্থাৎ একদিন তার সারা দিনটা মিলে প্রায় 37 বার তার রাগ উঠেছিল, সে কী করলো, বাবার কথা অনুযায়ী ঠিক 37টি প্যারাক তার ওই দেওয়ালের মধ্যে গেঁথে দিল। আচ্ছা, বাচ্চা এভাবে প্রতিদিন তার রাগ উঠছে, যতবার রাগ উঠছে ততবার সে কী করছে, ওই দেওয়ালের মধ্যে প্যারাক গেঁথে দিচ্ছে। কিন্তু সে ছোট শিশু কয়েকদিন যখন অতিবাহিত হলো তার মনের মধ্যে আফসোস আসলো, সে বলল এত কষ্ট করে প্রতিদিন আমার রাগ উঠছে আর আমি কী করছি, এত কষ্ট করে প্রতিটা প্যারাক দেওয়ালের মধ্যে গেঁথে দিচ্ছি। একদিন ওই ছোট্ট শিশু যখন তার বাবা যে আদেশটা তাকে দিয়েছিল এই আদেশটা দেওয়ার, আর যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পর একদিন ওই ছোট্ট শিশুর অন্তর মধ্যে একটা আফসোস আসলো। সে বলল, আজকে আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমি এই বিষয়টা আর পারছি না, এখন থেকে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করা শুরু করব। এই কথাটা যখন সে তার বাবাকে গিয়ে বলল, হে বৎসক, তাহলে এখন থেকে আমার ধারণা হচ্ছে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করা তুমি শিখতে পারবে। তো বাবা তার ছোট্ট শিশুকে বলল, হে বৎসক, তুমি যেই দিন যেই সময় তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন একটা কাজ করবা, এতদিন পর্যন্ত তুমি যে প্যারাগুলো দেওয়ালের মধ্যে ঢুকিয়েছিলে সেই প্যারাগুলো তুমি এক একটি করে উত্তোলন করে ফেলবা। তখন বাবা যেভাবে বলেছে সন্তান তো সেরকম কাজ করছে। একদিন যখন তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারলো তখন সে কী করলো, একটি প্যারাগুলো থেকে তুলে ফেললো। এখন ওই ছোট বাচ্চা, ওই ছোট শিশুটা প্রতিদিন তার রাগকে সে কি আস্তে আস্তে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেল এবং খুব সহজেই সে প্যারাগুলা দেওয়াল থেকে তুলে ফেলতে পারছিল। পরিশেষে প্রায় 100টি প্যারাগ সে রাগের কারণে গেঁথেছিল এবং ওই 100টি প্যারাগই সে তার রাগকে নিয়ন্ত্রণ করা ফেলা পারার কারণে সে ওই প্যারাগুলা সব তুলে ফেলেছিল। একসময় তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আমি যেই রাগের কারণে এত কষ্ট করে এতগুলো প্যারাগ গেঁথেছিলাম আজকে আমি আমার সব প্যারাগুলো আমি তুলে ফেলেছি। বাবা তার সন্তানকে নিয়ে ওই স্থানের মধ্যে গেল যে স্থানে যে দেওয়ালের পাশে সে কী করেছিল, যে দেওয়ালের মধ্যে প্যারাগুলো গেঁথেছিল। ওই পাশ দেওয়ালের পাশে যাওয়ার পরে সন্তানকে বলছে, এখন বাবা হে বৎস, তুমি একটু দেওয়ালের দিকে তাকাও, এই দেওয়ালটা তুমি প্যারাগ গাতার আগে যে রূপ ছিল এখন কি সে রূপ রয়েছে? তখন ছোট বাচ্চা বলছে, না এখন তো বাবা এই দেওয়ালটা দেখতে খুব খারাপ দেখাচ্ছে এবং এই দেওয়ালটা অনেক গর্ত গর্ত হয়ে গিয়েছে। তখন বাবা ওই ছোট বাচ্চাকে বলল, হে বৎস, আজকে এই দেওয়ালে এর সামনে যখন তুমি দাঁড়িয়েছ তখন তোমার থেকে এই দেওয়ালটা দেখতে খুব খারাপ দেখাচ্ছে, ঠিক সেরকম তুমি যখন বাবা রাগ করতে তখন তোমার রাগের সময় তুমি মানুষকে যে কথাগুলো বলতে রাগের মাতার কারণে, তো ঠিক সেই সময় তোমার সেই রাগে বরা কথাগুলো যখন অন্য কেউ এর কানে যেত তখন ওই কথাগুলো তার অন্তরে ঠিক ওইভাবে গেঁথে যেত যেভাবে তুমি দেওয়ালের মধ্যে তোমার প্যারাগুলো গেঁথেছিলে। এই অবস্থা যখন তার বৎসকে বললো এবং আরও উদাহরণ দিল, হে বাবা তুমি আজকে দেখতে পাচ্ছ যে দেওয়ালটা খুব খারাপ দেখাচ্ছে যে প্যারাগ গাতার কারণে, ঠিক সেরকম হয়তোবা তুমি রাগের মাতার কারণে যাকে যত খারাপ কথাবার্তা বলেছ ঠিক ততটা কষ্ট তুমি যাকে বলেছ রাগের মাতার কথা সেই পেয়েছে এবং ওই কথাগুলো ছুরি আকারে তার অন্তরে গেঁথেছিল। যেরকম এই দেওয়ালটা খারাপ দেখাচ্ছে ঠিক সেরকম হয়তোবা তুমি কাউকে রাগের মাথায় কোনো খারাপ কথাবার্তা বলেছো ঠিকই, এরপরে মাফও চেয়ে নিয়েছো, কিন্তু মাফ চাওয়ার পরেও তার অন্তরে সে দাগটা লেগে গিয়েছিল। তাই ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে আমরা হয়তোবা রাগের মাথায় কাউকে না কাউকে অনেক কিছু বলে ফেলি এবং হয়তোবা অনেকে তো মাফও চায় না, যদিও বা মাফ চেয়ে নেয় এর পরেও তার অন্তরে একটা দাগ লেগে যায়। যেরকম দাগ এই দেওয়ালের মধ্যে প্যারেক ঢুকিয়েছিল, প্যারেক আবার তুলে ফেলেছিল ঠিক, কিন্তু একটা গর্ত ওই স্থানের মধ্যে ওই দেওয়ালের মধ্যে লেগে গিয়েছিল।
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রহেশ্বরার হামারি নাসলে অনুষ্ঠানের দৃশ্য।
আজ বড়ে ম্যানার্স কে তালুক সে বহুত প্যারি বাতে বয়ান হো রহি হ্যায়। کہ امام غزالی رحمت اللہ تعالی علیہ فرماتے ہیں بچے کو اس بات کی عادت ڈالے کہ جب وہ کسی مجلس میں بیٹھے یا چند لوگ بیٹھتے وہ مجلس کہلاتی ہے، ایون کہ وہ فیملی ممبر ہیں یا رشتہ دار آتے ہیں یا دوست ہیں کوئی بھی آتے ہیں تو ایک مجلس ہوتی ہے، تو جب وہ کسی مجلس میں بیٹھے تو تھوکنے اور ناک صاف کرنے سے بچے، یہ بہت ہی اہم بات امام غزالی رحمت اللہ تعالیٰ نے فرمائی، میں آگے بیان کرتا ہوں۔ اور دوسروں کی موجودگی میں جمع ہی نہ لے، بعض وقت اوباسی کہتے جمع ہی کہتے ہیں تو نہ لے، کسی کی طرف پیٹھ نہ کرے، بڑے پیارے آداب بیان کیے گئے، اور پاؤں پر پاؤں نہ رکھے، یہ امام غزالی رحمۃ اللہ تعالیٰ نے بتایا، بچے کو بیٹھنے کا طریقہ سکھائے اور اس سے زیادہ باتیں کرنے سے منع کرے۔ یہ جب ہم بیٹھتے ہیں کسی کے ساتھ، تو اب یہ بچے جو مجھے دیکھ اور سن رہے ہیں، میں آپ کو بھی یہی عرض کرنا چاہ رہا ہوں کہ یہ ایک بڑے خوبصورت مینرز بیان کیے گئے ہیں۔ یہ والدین کو چاہیے کہ اپنی اولاد کو بتائیں۔ ابھی جو بچے ہمیں نہیں سمجھ پا رہے اس وقت چینل پہ، میں جو کہہ رہا ہوں تو ضرور نہیں کہ وہ بچے سمجھ پائیں گے، وہ چار سال کے، پانچ سال کے، چھ سال کے، ضرور نہیں ہے کہ وہ میری بات سمجھ سکیں۔ تو ان کے والدین یہ بات ذہن نشین رکھیں کہ اپنے بچوں کو یہ چیزیں بتانی سکھانی۔ لیکن تھوڑے بڑے بچے ہو جاتے ہیں، سات آٹھ سال کے ہو جاتے ہیں، تو ان کو ہو سکتا ہے کہ ہماری باتیں، یہ چیزیں سمجھ میں آنے لگے کہ جب آپ کہیں بیٹھے ہیں کسی کے ساتھ تو بعضوں کی طبیعت ہوتی ہے، اللہ نہ کرے وہ تھوکتے رہتے ہیں، تھوکتے رہتے ہیں، یعنی یہ گھر کے اندر ہی نہیں ہوتا، یعنی آپ گھر کے اندر بیٹھے تو کوئی تھوکے گا تھوڑی، لیکن بعضوں کا باہر بیٹھنے کا موقع ملتا ہے، کوئی کھلی فضا میں، کھلی ہوا میں بیٹھنے کا موقع ملتا ہے، یا دوستوں میں کہیں میدان وغیرہ میں بیٹھنے کا موقع ملتا ہے۔ تو چھوٹے ہو کہ بڑے ہوں، تھوکتے رہنے کی جو عادت ہے نا، یہ اچھی نہیں ہے۔ تو جن میں تھوکنے کی عادت ہے، جو تھوکتے رہتے ہیں، وہ ایک تو یہ عادت دور کرے، بعضوں کو ناک صاف کرنے کی عادت ہوتی ہے، اب ناک کے اندر وہ انگلی گھماتے رہیں گے، تو بعض اوقات وہ کان کے اندر بھی انگلی گھماتے رہیں گے، بعض اوقات یہ عادت ہوتی ہے۔ ابھی میں ایک کرنٹ آپ کو میں بات بتاتا ہوں، اسپیشلی جو نوجوان ہیں وہ میری بات کو تھوڑا سا پلیز سمجھنے کی کوشش کریں۔ میں نے پہلے بھی یہ بات آپ کو بیان کی ہے، ہو سکتا ہے کہ اس وقت آپ اپنے پیرنٹس کے ساتھ، اپنے والدین کے ساتھ موجود ہوں اور مجھے سن رہے ہوں۔ یہ بھی ہو سکتا ہے کہ آپ سن بھی رہے ہوں اور آپ کے ہاتھ میں اس وقت موبائل فون بھی ہو، ٹھیک ہے؟ یہ تو ویسے ہی نہیں ہونا چاہیے، کیونکہ جب آپ نیکی کی دعوت ہو رہی ہے، ایک اسلام اور دین اور شریعت کی بات بیان ہو رہی ہے، تو اس کا ایک اپنا انداز سننے کا ہونا چاہیے، بڑی توجہ کے ساتھ یہ بات ہمیں سننی چاہیے۔ اب ہوتا یہ ہے پیارے بچوں اور میرے نوجوان اسلامی بھائیوں، جو میں عرض کرنا چاہ رہا ہوں بڑی توجہ سے سنیے، آپ کی ہزار مصروفیت صحیح، آپ کافی بیزی رہتے ہوں گے، بہت میسیجز آتے ہوں گے، کافی کالز آپ کی آتی ہوں گی، آپ کے واٹس ایپ ہو سکتا ہے کہ پینڈنگز ہوتے ہوں گے، واٹ ایور جو بھی آپ کے ساتھ ہوتا ہو، میری آپ سے درخواست ہے، ٹھیک ہے، جب بھی اپنے والدین کے ساتھ بیٹھیں، ایون کہ بڑوں کے ساتھ بیٹھیں، مینرز اخلاق کا تقاضا یہ ہے کہ آپ اپنے موبائل فون کو، یہ میری ریکویسٹ ہے آپ سے، موبائل فون کو آپ اپنے جیب میں ڈالیں، بالکل جیب کے اندر موبائل فون ڈال لیں آپ، یہ موبائل فون آپ کے جیب میں، اب آپ نہ نکالیں، یہ بہت ہی عجیب چیز ہے۔ اچھا، یہ میرا اپنا بھی مطلب کہ تجربہ بھی ہے، مشاہدہ بھی ہے، کئی لوگ ایسے ہیں جو مطلب کہ ان کو مجلس کی عادت، اچھا اس پہ بعض اوقات بڑے لوگ بھی انوالو ہیں، معذرت کے ساتھ، کیونکہ جب بڑے جب یہ حرکتیں کرتے ہیں تو پھر بچوں اور نوجوانوں کو پھر کون سمجھائے گا۔ میں نے باقاعدہ بڑے ہی اہل علم اور بعض مفتیان کرام کے ساتھ اور بڑے اہم لوگوں کے ساتھ جب میری بیٹھنے کا موقع ملا، تو میں نے یہ جج مطلب دیکھا ہے، یقین مانے موبائل وہ جیب میں رکھ دیتے ہیں، دیکھتے ہی نہیں ہے موبائل، کوئی ضرورت ہوگی یا کوئی غصی وجہ سے ڈسکشن ہی وہ چل رہی ہے کہ جس کا کام ہی موبائل کے ذریعے چیک کرنا ہے، تو موبائل فون نکالتے ہیں، ادر وائز ڈیڑھ ڈیڑھ دو دو گھنٹے تک میں نے دیکھا یہ موبائل فون نہیں نکالتے۔ یہ آداب ہیں، مجلس کے آداب ہیں، مینرز آف میٹنگس ہیں، کہ آپ موبائل فون یہاں سامنے رکھتے ہیں اور تھوڑی تھوڑی دیر کے بعد موبائل فون چیک کرتے ہیں۔ آپ کیا پروف کرنا چاہتے ہیں کہ آپ بہت بزی ہیں؟ تو آپ جن کے ساتھ بات کر رہے ہیں، جن کے ساتھ میٹنگس کر رہے ہیں، جن کے ساتھ گفتگو ہو رہی ہے، کیا وہ فارغ لوگ ہیں؟ نہیں نا، یہ کہے گا نہیں آپ کو کوئی منہ پر، شاید آپ کو کوئی منہ پر نہیں کہے گا، مگر میری درخواست ہے، یہ بدتمیزی بھی بعض صورتوں میں آتی ہے اور مطلب ایک غیر اخلاقی کام تو ہے کہ جب آپ کسی کے پاس گئے ہیں، آدھا گھنٹہ، پونا گھنٹہ، ایک گھنٹہ آپ بیٹھ رہے کسی کے ساتھ، تو آپ میسج کر دیں میں ایک میٹنگ میں جا رہا ہوں، بھائی سوتے ہوئے آپ کیا موبائل فون دیکھتے ہیں؟ ساتھ ساتھ آٹھ آٹھ گھنٹے موبائل فون آپ کا رکھا ہوتا ہے اور آپ اس کو لفٹ ہی نہیں کراتے ہو، تو آ رہی نا سات آٹھ گھنٹے میں بھی کالیں آ رہی ہیں۔ اسی طرح آپ اور بہت سارے کام ایسے کر رہے ہوتے ہیں جس سے موبائل فون کو آپ نہیں ہاتھ لگاتے، تو اسی طرح جب آپ کسی ایسی خاص ضروری میٹنگز میں بیٹھے ہوئے ہیں، لوگوں کے ساتھ بیٹھے ہوئے، یعنی امیر علیہ سنت کو میں نے دیکھا ہے کہ موبائل فون اگر آپ کی جیب میں بھی ہے نا, اور جب آپ مشورہ, حالانکہ جب بھی کوئی مشورہ ہوتا آپ سمجھ سکتے ہیں کہ امیر سنت ایک بطور ایک شخصیت بھی اور ہر طرح سے دیکھیں تو ایک پیر صاحب بھی ہیں, اور یہ مطلب ایک ہائیلی پوسٹ ہے نا, ایک ہر طرح سے جو بھی آپ کے ماتحت عموماً یہی ہوتا ماتحت ہوتے ہیں, لیکن کبھی کسی نے بھی آپ کو کوئی گواہی دے دے کہ یہ کہو کہ امیر سنت اپنا موبائل فون نکالو, یا بعض اوقات کمرے میں رکھ کر آ جائیں گے, جیب میں بھی ہوگا تو نکالنے کا تصور بھی نہیں ہے, پوسیبل نہیں کہ نکالیں گے چیک کریں گے کس کا میسج, جب تک گفتگو بھلے وہ دو دو چار چار گھنٹے پر اگر وہ مشورہ یا میٹنگ ہو رہی ہے نہیں نکال دیں. یہ بڑوں کے ساتھ یہ ہمیشہ ہم سب کو سمجھنا چاہیے, سیکھنا چاہیے. اب یہ تو بڑوں کے لیے میں نے اس لیے کہا ہے کہ یہی وہ عادت ہے جو بچوں میں منتقل ہوگی. اب بچوں کی طرف آتا ہوں کہ آپ اپنے والدین کے ساتھ بیٹھ, اب آپ موبائل لے کر بیٹھے رہیں گے, والد صاحب کے ہیں, امی بیٹھی ہوئی ہیں اور فیملی ممبر بیٹھے ہوئے ہیں, تو آپ تھوڑی دیر اس کو چھوڑ دینا.
آسن ایکن دیکھی برکتمے رجنی انوشان کچھ درشیہ تر مدد رمضان المبارکر برکتمے رجنی نماز و انانیہ عبادت فضیلت و گروتوپورن مسائل برننا کرا ہوئیچے.
نورشان بھائی تھی کچھ آلوچنا شروع کرب. جی
ہنن بھائی سستتا آسل کت بڑ نیامت سے ہمیں آج کے اپلبدھی کرتے کچھ آگے ہمیں نجے کچھ اسست چلام.
جی
الحمد للہ اللہ تعالی دیا سستتا انوبھو کرچی.
الحمد للہ
الحمد للہ آج کے سستتا لبر اپائے جدی ہمیں بولی پرتھم یہ بڑ ایک مادھم سستتار اللہ رسول جی فرمان.
جی
اور ایک حدیث شریف ہمیں ایڈ کرب سے ہوں سوابل ایمان مدد ایسے.
جی
امیر المومنین حضرت علی رضی اللہ تعالی عنہ تھی برنت حضور اکرم صلی اللہ تعالی علیہ السلام ارشاد کرچن
جی
بنی اسرائیل ایک نبی علیہ السلام کے اللہ تعالی وحی پرن کرلین.
جی
جے ہے ہمار نبی تمی تمہار سمپردائے کے جانیے داؤ
جی
ترا جدی ہمار سنتشٹر جنو ایک دن روزہ رکھے
جی
তাহলে আমি তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দিব.
সুবহানাল্লাহ.
এবং তাদেরকে এর প্রতিদানও আমি আখিরাতে দিব.
সুবহানাল্লাহ.
তো আল্লাহ তাআলার ফরমান আল্লাহর নবীর কাছে যে রোজা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখা হয় আর এই রোজার বেনিফিটস হচ্ছে শারীরিক সুস্থতা.
এখানে আপনি যে হাদিসে মোবারকা বললেন মাশাআল্লাহ, এখানে শারীরিক সুস্থতা পাশাপাশি আখিরাতের
প্রতিদান
উভয়টা
এখানে আমাদের অর্জন হবে.
জি.
তো কিন্তু শর্ত হচ্ছে ইমরান ভাই আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য.
সন্তুষ্টি ব্যতীত যদি আমি সারা দিন উপাস থাকলাম এটার যে বরকত এটার যে ফজিলত সেটা আমি অর্জন হবে না.
জি মিরাজ ভাই,
যে বিষয়টা বরকতময় খেজুরের কথা,
যে
আসলে ওইটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরকে সকল রোগের শিফা কি এক প্রকার, যে আজওয়াজি খেজুর এটাকে রোগের আরোগ্যতা বলা হয়েছে. তো এই সম্বন্ধে আমরা যদি একটু দেখি, যে আমরা পূর্বে যা শুনলাম যে মানুষ এখন রোজা রাখার পরও তার শারীরিক অবস্থা বেশি ভালো থাকে না, এর অন্যতম একটা কারণ আমরা অনেক সময় সারা দিন আপনার ক্ষুধার্ত থাকার পরে যখন আমরা অনেকেই ঠান্ডা পানি পছন্দ করি তো পেট ভরে আমরা খেয়ে নেই, তো এর দ্বারা একটি শরীরের তো অসুবিধা হয়। এর ব্যাপারে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া খুব সুন্দর খেজুরের মাদানী ফুলের ভিতরে আমির আহলে সুন্নাহ এইভাবে লেখে, তো যারা অভ্যাস, তো যারা এইভাবে খায় তো তারা যদি প্রতিদিন আপনার যখন ইফতার শুরু করে খেজুরের মাধ্যমে তারপর যদি পানি আহার করে তাহলে তার শরীরে কি এই অসুস্থতাগুলো আর দেখা দেবে না. যে আমরা যদি পানি খেতেই হয় তো নর্মাল যে পানিগুলো সেগুলো খাবারের আগে আমরা খেজুর খেয়ে নিই, তো এর মাধ্যমে জি এটা তো একদম আলহামদুলিল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে. এর পাশাপাশি শরীরের যে একটা সুস্থতার বিষয় এটাও কি এটার ভিতরে বিদ্যমান.
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
জাহির হে জিসকো রিশওয়াত লেনি হে ও তো আল্লাহ সে বানায়েগা না, ও ডরায়েগা না, ইয়ে হো জায়েগা ও হো জায়েগা, মুঝে খিলাও তো মে কাম কর দুঙ্গা বরনা তো ইউ তো ইউ, ইয়ে তো হোতা হি হে। বাজ গুনাহ সে হোতা হে বন্দা আকেলা করতা হে, বাজ গুনাহ ও হোতে হে কি জো দূসরে কে সাথ মিল কে করতা হে, তো ইয়ে দূসরে কে সাথ মিল কর کرنے والے گناہ ہیں. بددیانتی اکیلا بھی کرتا ہے, بعض وقت مل کر بھی کرتا ہے, تو مختلف اس کے مطلب کے معاملات ہوتے ہیں. بچہ کام کرنے میں بھی رشوت دینی پڑتی ہے, تو یہ اگر بندہ سوچ کر گناہ کرنا شروع کر دے تو کیسے ہوگا. بیمار ہو کر مرنا پڑتا ہے, تو بیماری سے پہلے ہی کوئی تھوڑی समुंदर में छलांग लगाएंगे, बीमारी आई है तब देखी जाएगी। रिश्वतों की वजह से कहीं फांसियों पे चढ़ जाते होंगे, कहीं जेलों के सरियों में होते होंगे,
रिश्वत
अपनी दुश्मनियों की वजह से एक दूसरे को ये फंसा देते हैं कि इसको यूं कर दो इतने लाख, इसको यूं कर दो इतने लाख, ये भी होता होगा। जैसे नहीं वो कोई आम आदमी की कोई मर्डर वगैरह हो जाता तो शोर मचता है, एहतजाज होता है, इतने घंटे में हमको कातिल चाहिए, तो कातिल कहां से लाएंगे? जो मिल गया, हाँ भाई तू कातिल, मर गया बेचारा।
रमजान 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 रमजान।